Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. তাই ঢাকা থেকে সিলেট যাওয়ার অনুষ্ঠানটা আমি ঠিক করলাম প্লেনে না গিয়ে আমি গাড়িতে করে যাব, এবং তখন আমি ঠিক করলাম যে যাওয়ার পথ আসার পথে সিলেট থেকে ফেরার পথে আমি নরসিংহ করতাম। প্রহ্লাদ প্রভু আমাদের অতি প্রিয় ভক্ত, প্রহ্লাদ প্রভুর সঙ্গে আমাদের বহু দীর্ঘদিনের এক নিবিড় সম্পর্ক রয়েছে, এবং আমি যখন শুনলাম যে প্রহ্লাদ প্রভু কি নিষ্ঠা ভরে কত উৎসাহের সঙ্গে এবং সাফল্যের সঙ্গে এই অঞ্চলে কৃষ্ণভক্তির প্রচার করছেন, তখন আমি মনস্থ করলাম যে আমি অবশ্যই এখানে আসব। প্রহ্লাদ প্রভুর আমি আসছি না শুনে প্রথমে একটু মন খারাপ হয়েছিল, এবং উনি চট্টগ্রাম আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উনি চট্টগ্রামে এসেছিলেন, এবং তখনই আমি ওনাকে বললাম যে আমি স্থির করেছি আমি নরসিংদীতে যাব। প্রহ্লাদ তখন ওইখান থেকেই চট্টগ্রাম থেকে সকালে গিয়ে পৌঁছেছিল, আর দু ঘন্টা পরে আবার ফিরে এসেছে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি যদি সেটা জানতাম তাহলে ওকে বলতাম আমি আউট করব। আমরা এইভাবে আমরা চাই সকলেই যে কৃষ্ণ ভক্তির প্রচার হোক এই বঙ্গভূমির, এই বাংলাদেশের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্বপুরুষেরা শ্রী চৈতন্য মহাপ্রভু পিতৃদেব জগন্নাথ মিশ্র এই বঙ্গভূমিতেই অবস্থান করছেন, তার মাতৃদেবী তার মা শচীমায়েরও জন্মস্থান এই বঙ্গভূমিতেই সিলেটে পূর্ব বাংলায়। অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর, পুণ্ডরীক বিদ্যানিধি প্রমুখ বহু বহু ভক্ত এই পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, করে এই স্থানটিকে ধন্যাধিধন্য করেছেন, এবং এখনো আমরা দেখতে পাই যে পূর্ব বাংলায় মানুষদের মধ্যে যে ভক্তির যে একটা অপূর্ব সুন্দর প্রকাশ দেখা যায় সেটা আমাদের সকলকেই বিশেষভাবে প্রভাবিত করে। এই যে মহাপ্রভুর প্রবর্তিত প্রেম ধর্ম, ভগবৎ প্রেমের ধর্ম, এটি কোনো জাতি ধর্ম আদির সংকীর্ণতার মধ্যে সীমিত নয়, এটি প্রতিটি জীবেরই ধর্ম। তাই আমরা দেখতে পাই যে মহাপ্রভুর অনেক পার্ষদেরা তারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, বিশেষ করে হরিদাস ঠাকুর, শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরিনাম বিতরণ করার জন্য এলেন, আর সেই নামের আচার্য তিনি করলেন হরিদাস ঠাকুরকে, যিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও বহু মুসলমান ধর্মাবলম্বী মহাপ্রভুর অনুগত হয়েছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য চাঁদ কাজী, উত্তর ভারতে পাঠান বৈষ্ণবদের একটা গ্রাম, পুরো গ্রাম বৈষ্ণব হয়ে গিয়েছিল, তাদের বলার মহাপ্রভুর প্রভাবে পাঠান বৈষ্ণব হয়ে গিয়েছিল। এইটি মহাপ্রভুর প্রচারের বৈশিষ্ট্য। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি শিল প্রভুপাদ যখন আমেরিকাতে প্রচার করতে গেলেন, তখন খ্রিস্টান ইহুদি এরা সকলেই এই কৃষ্ণ ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে এই পথটি অবলম্বন করেছে। আপনারা দেখেছেন ইসকনের বহু বিদেশি ভক্তদের যারা প্রকৃতপক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন অথবা ইহুদি ধর্মাবলম্বী ছিলেন, তারা ওই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছে। সেই সূত্রে শিল প্রভুপাদ একসময় কয়েকজন খ্রিস্টান ধর্মযাজক যখন প্রভুপাদের কাছে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন নিউ ইয়র্কে, তখন তারা প্রভুপাদকে বলেছিলেন, আপনি কেন খ্রিস্টান ছেলে মেয়েদের হিন্দুতে পরিণত করছেন? তার উত্তরে প্রভুপাদ বলেছিলেন, না, আমি খ্রিস্টানকে হিন্দু বানাচ্ছি না বা ইহুদিকে মুসলমান বানাচ্ছি না, আমি খ্রিস্টান ধর্মাবলম্বীদের আদর্শ খ্রিস্টানে পরিণত করছি, ইহুদি ধর্মাবলম্বীদের আদর্শ ইহুদিতে পরিণত করছি, হিন্দু ধর্মাবলম্বীদের আদর্শ হিন্দুতে পরিণত। তিনি বুঝিয়ে দেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত যে এই পথটি, এটি ধর্মান্তরিত করার পন্থা নয়, এটি প্রকৃত ধর্মে স্থাপন করার পন্থা। মহম্মদ এসে যে কথা বলেছিলেন, যীশুখ্রিস্ট এসে যে কথা বলেছিলেন, মোসেস এসে যে কথা বলেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটি বলেছিলেন, তার মধ্যে কোনো পার্থক্য নেই, তারা সকলেই এক বাণী দিয়ে গেছে। তারা দেখিয়ে গেছেন, তারা মানুষকে বুঝিয়ে গেছেন যে ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, তাকে আমরা যে নামেই ডাকি না কেন, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ। পরম পুরুষ, সুপ্রিম পার্সোনালিটি, পরম শব্দটির অর্থ হচ্ছে কেউ যার সমান নয় অথবা কেউ যার থেকে বড় নয়, অসম ঊর্ধ্ব, তার থেকে বড় কেউ নেই এবং তার সমান কেউ নেই। এখন আমরা ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে নিয়ন্তা, নিয়ন্ত্রণকারী। অনেক রকমের অনেক ঈশ্বর থাকতে পারে, যেমন আপনাদের বাড়িতে আপনারা হচ্ছেন ঈশ্বর, গৃহস্বামী, তেমনি আপনার ব্যবসায় আপনি যদি মালিক হন তাহলে সেই ব্যবসাটি ঈশ্বর হচ্ছেন আপনি। তেমনি কোনো জেলার যিনি প্রধান অধিকর্তা তিনি হচ্ছেন সেই জেলার ঈশ্বর, ডিভিশনের ঈশ্বর, দেশের ঈশ্বর। হ্যাঁ, যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট বা ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, এরা সকলে হচ্ছেন, এরা সকলে হচ্ছেন ইকোটার দাস, ইকোটে কমিয়ে এরা সকলেই হচ্ছেন তাদের দেশের ঈশ্বর। তেমনি কেউ হতে পারেন এই সারা পৃথিবীর ঈশ্বর। তারপরে সমস্ত দেবদেবীদের ঈশ্বর হচ্ছেন ইন্দ্র, সমস্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর, এই ব্রহ্মাণ্ডের ঈশ্বর হচ্ছেন ব্রহ্মা। এইভাবে বিভিন্ন ঈশ্বর রয়েছেন, কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি তিনি হচ্ছেন সেই এই জগতের ঈশ্বর। এবং এই জড়জগতের মধ্যে যে চির জগৎ রয়েছে সেই জগতেরও একজন ঈশ্বর রয়েছে, এবং যিনি এই জড়জগৎ এবং চির জগতের ঈশ্বর তিনিই হচ্ছেন পরম ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান, যার থেকে বড় কেউ নেই। আমরা ব্রহ্মাকে পরমেশ্বর বলতে পারি না, কেন ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের ঈশ্বর, কিন্তু ব্রহ্মাদেরও ঈশ্বর হচ্ছেন বিষ্ণু। এবং তেমনি এইভাবে চির জগতের যে সমস্ত আয়োজন, সেই সমস্ত আয়োজনের যিনি চরণে রয়েছেন তিনি হচ্ছেন পরম ঈশ্বর ভগবান। আচ্ছা ঠিক আছে, কোন দিকে শোনা যাচ্ছিল না, এইদিকে এখন শুনতে পাচ্ছেন আপনারা? আমার মনে হয় শুনতে পাচ্ছেন না। হরে কৃষ্ণ, এখন সকলে শুনতে পাচ্ছেন? এই দিকে শুনতে পাচ্ছেন, ওই দিকে শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন হাত তুলুন, যারা শুনতে পাচ্ছেন না হাত তুলুন। আচ্ছা তাহলে এখন শোনা যাচ্ছে, আগে শোনা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখতে পাই যে খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্ট এসে কি বললেন, তিনি সেই পরম ঈশ্বরের কথা বললেন, যিনি পরম পিতা, সকলের পিতা। তেমনি ইহুদি ধর্মের প্রবর্তক মোসেস তিনিও সেই পরম ঈশ্বরের কথা বললেন, নাম কিন্তু ভিন্ন। হ্যাঁ, যীশু খ্রিস্ট বললেন গড দ্য ফাদার, আর মোসেস বললেন যিহোবা, কিন্তু সেই একই ব্যক্তিকে সম্বোধন করা হল। তেমনি মোহাম্মদ এসে সেই একই পরম ঈশ্বরের কথা বললেন, যিনি হচ্ছেন আল্লাহ, তিনি পরম ঈশ্বর, তার থেকে বড় কেউ নেই। আল্লাহ থেকে বড় কেউ আছে? তাহলে এই যে পরম নিয়ন্তা, পরম স্রষ্টা, পরম পরিচালক, পরম ঈশ্বর, তিনি কি এক না বহু? তিনি এক। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে বিভিন্ন ধর্মের মধ্যে সংঘর্ষ থাকতে পারে, বিভিন্ন ধর্মের মধ্যে বৈষম্য থাকতে পারে। অজ্ঞানতার ফলে মানুষ এই আমার ভগবান আর তোমার ভগবানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। শিল প্রভুপাদ কে যখন ছিল একজন আরবি, আরব দেশের একজন ছেলে আমাদের গুরু ভাই, ওর নাম হয়েছিল রাবণ আরি দাস, প্যালেস্টাইনের ছেলে। সে যখন ভগবদ গীতার অনুবাদ করছিল আরবি ভাষায়, তখন সে প্রভুপাদকে জিজ্ঞাসা করে যে ভগবদ গীতায় যেখানে আছে ভগবান উবাচ, ভগবান বললেন, সেটার অনুবাদ কিভাবে হবে? প্রভুপাদ বললেন, তুমি লেখো আল্লাহ উবাচ, আল্লাহ বললেন। ভগবদ গীতার কথা সেই পরমেশ্বর ভগবানেরই কথা, এবং তিনি তাকে আল্লাহ বলে মুসলমান শব্দে বা আরবি ভাষায় সম্বোধন করা হয়। বিভিন্ন ভাষায় একই বস্তুকে বিভিন্ন নামে ডাকা হলেও সম্বোধন করা হলে কি সেটার বস্তুটার পরিবর্তন হয়? হয় না। যেমন জলকে আমরা এখানে কী বলি? জলকে জল বলি, কেউ আবার পানি বলে। জলই বলুক আর পানি বলুক, বস্তুটার পরিবর্তন হয়। তারপরে আপনি যখন ইংল্যান্ডে যাবেন বা আমেরিকায় যাবেন, সেখানে জলকে ওরা কী বলে ডাকে? কী বলে? ওয়াটার। জার্মানিতে বলে ভাসা, ফ্রেঞ্চ ভাষায় বলে লু। তো এই যে নামগুলি ভিন্ন হচ্ছে তার ফলে কি বস্তুটার পরিবর্তন হচ্ছে? ঠিক তেমনই আমাদের বুঝতে হবে যে ভগবান সেই এক এবং অদ্বিতীয় পরম পুরুষকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে সম্বোধন করা হয়েছে। সেই সূত্রেই প্রভুপাদ সেই খ্রিস্টান ধর্মযাজকদের বলেছিলেন যে আমি খ্রিস্টানদের হিন্দু বানাচ্ছি না বা মুসলমানদের ইহুদি বানাচ্ছি, আমি খ্রিস্টানদের প্রকৃত খ্রিস্টানে পরিণত করছি, ইহুদিদের প্রকৃত ইহুদিতে পরিণত করছি, মুসলমানদের প্রকৃত মুসলমানে পরিণত করছি, হিন্দুদের প্রকৃত হিন্দুতে পরিণত করছি। এই উদার ভাব নিয়ে আমাদের এগোতে হবে। আমরা আমাদের মূল বস্তুটিকে বোঝবার চেষ্টা করতে হবে, সেইটি হচ্ছে ভাগবতের কথা। ভাগবতে কি বলা হচ্ছে? ভাগবতে সেই ভগবানের পরিচয় প্রদান করা হচ্ছে। ভাগবত শব্দটির অর্থ হচ্ছে ভগবানের কথা। এই সূত্রে দুটি দিক আমরা পাই, আমরা দুটি দিক আমরা পাই, একটা হচ্ছে ভগবদ গীতা আর একটি হচ্ছে শ্রীমৎ ভাগবত। ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখনিঃসৃত বাণী, ভগবান নিজে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ভগবদ গীতা। আর ভগবান সম্বন্ধে যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে শ্রীমৎ ভাগবত। ভগবান তার নিজের সম্বন্ধে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ভগবদ গীতা, আর ভগবান সম্বন্ধে ভগবানের ভক্তেরা যে কথাটি বর্ণনা করে গেছেন সেটি হচ্ছে শ্রীমৎ ভাগবত। এই দুটি গ্রন্থের মাধ্যমে আমরা ভগবানকে যথাযথভাবে জানতে পারি। ভগবানকে জানার উপায় হচ্ছে এই ভাগবত এবং ভগবত, শ্রীমৎ ভাগবতম এবং শ্রীমৎ ভগবত গীতা। গীতাটিকে শ্রীল প্রভুপাদ প্রাথমিক পাঠ বলেছে, কেন গীতাতে ভগবান আমাদের স্বরূপ বুঝিয়ে দিয়েছেন, তার নিজের স্বরূপ প্রকাশ করেছেন এবং তার সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার উপায়টি বর্ণনা করেছে। এটি হচ্ছে ভগবদ গীতার বিষয়বস্তু। ভগবদ গীতার শুরুতেই আমরা দেখতে পাই, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাই, বর্ণনা করা হচ্ছে আমাদের স্বরূপে আমরা কি। অর্জুন মুহ্যমান হয়ে পড়েছে, এই যুদ্ধেই তাকে তার আত্মীয় স্বজনদের সংহার করতে হয়। আত্মীয় স্বজন মানে তার অত্যন্ত নিকট আত্মীয়, তার পিতামহ ভীষ্মদেব, যিনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার শিক্ষা অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্য, যিনি তাকে তার পুত্রবৎ স্নেহ করতেন আর অর্জুনও তাকে তার পিতার মতো শ্রদ্ধা করতেন। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ছোটবেলায় তারা একসঙ্গে বড় হয়েছে, কৃপাচার্য, তার মামা অর্জুনের নিজের মামা হন্ত, তিনি আসছিলেন পাণ্ডবদের পক্ষ অবলম্বন করতে, কিন্তু দুর্যোধন তাকে ছল করে তাকে তার নিজের দলে টেনে মাদ্রির ভাই কুন্তির কুন্তির পাণ্ডুর দুই পত্নী কুন্তি এবং মাদ্রি, এই মাদ্রির ভাই হচ্ছেন মদ্রাজ শর্ম। তো এইভাবে এই সমস্ত আত্মীয় স্বজন অত্যন্ত নিকট আত্মীয়রা যুদ্ধক্ষেত্রে সমবেত হয়েছে। এখন যুদ্ধক্ষেত্র মানে তাকে মারতে হবে, যুদ্ধক্ষেত্রে গিয়ে যোদ্ধার কেবল একটি উদ্দেশ্য থাকে, শত্রুপক্ষে যারা আছে তাদের সকলকে সংহার করতে। তাই অর্জুন বলছেন যে কি করে আমার পক্ষে সেটা সম্ভব, কৃষ্ণকে বলছেন কথম ভীষ্মম অহং সংখে দ্রোণং চ মধুসূদন, হে মধুসূদন কৃষ্ণ আমি কি করে এই যুদ্ধে ভীষ্মকে এবং দ্রোণাচার্যের বিরুদ্ধে আমি ইসুভি প্রতিরোধান আমি বাণ নিক্ষেপ করব। সে বাণ নিক্ষেপ করা মানে তাকে হত্যা করার উদ্দেশ্যে সে বাণ নিক্ষেপ করছে, কী করে আমি সেটা করব। তখন ভগবান অর্জুনকে বোঝাতে শুরু করলেন যে দেখো অর্জুন, তুমি যে সম্পর্কের কথা বলছ সেটা দেহের সম্পর্ক, সেটা জীবের প্রকৃত পরিচয়। এই দেহটি হচ্ছে একটি আবরণ এবং এই দেহের পরিবর্তন হয়, কৌমার যৌবন জরা আসে এবং অবশেষে দেহটিকে ত্যাগ করে তথা দেহান্তর। আর এই দেহটি কি, দেহটি হচ্ছে একটি আবরণের মত, জীর্ণানি বাসাংশী যথা বিহায় নবানি গৃহাতি নরকরাণী তথা শরীরামি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি। এই দেহটা একটা বসনের মতো, একটা কাপড়ের মতো, একটা পোশাকের মতো, পোশাকটা পুরনো হয়ে গেলে যেমন আমরা সেটা ছেড়ে একটা নতুন পোশাক পরি, ঠিক তেমনই দেহটি পুরনো হয়ে গেলে আমরা সেই পুরনো দেহটি ত্যাগ করে আমরা একটি নতুন দেহ ধারণ করি। এই পুরনো দেহটি ত্যাগের নাম হচ্ছে মৃত্যু আর নতুন দেহ ধারণের নাম হচ্ছে জন্ম। এটি দেহের ব্যাপার,
কিন্তু কে এই দেহ ধারণ করছে? দেহই, সে হচ্ছে আত্মা। দেহ এবং দেহই দেহের মালিক। এই দেহটি আমার, আমি কে? আমি হচ্ছি যে এই দেহটিকে ধারণ করে আছে, সেই আমি হচ্ছে আত্মা। এই বিষয়টি কৃষ্ণ শিক্ষা দিলেন, দিয়ে আমাদের বোঝালেন যে আমাদের স্বরূপে আমরা এই শরীর নই, আমাদের স্বরূপে আমরা হচ্ছি আত্মা। এবং এই আত্মার বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেন। আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, কখনোই আত্মার জন্ম হয় না, কখনো আত্মার মৃত্যু হয় না। জন্ম মৃত্যু কার হয়? দেহতে। আত্মা যখন একটা নতুন দেহ ধারণ করে, তখন তাকে দেহের, তার সেই নতুন দেহটির জন্ম হলো। আর আত্মা যখন পুরনো দেহটি ত্যাগ করে, তখন সেই দেহটির মৃত্যু হলো। আত্মা যখন দেহ থেকে চলে যায়, তখন দেহটির মৃত্যু হয়। এইভাবে ভগবান এই দেহের সঙ্গে আত্মার পার্থক্য নিরূপণ করেন, আমাদেরকে বোঝালেন দেহ এবং আত্মার পার্থক্য। তারপরে ভগবান তার নিজের পরিচয়কে দিলেন। তিনি সাধারণ জীবের সঙ্গে তার পার্থক্যটা তিনি বোঝালেন। ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান সেই তত্ত্বটি বিশ্লেষণ করলেন। তৃতীয় অধ্যায়ে কর্মযোগের কথা বলে ভগবান অর্জুনকে চতুর্থ অধ্যায় শুরুতে বললেন যে এই জ্ঞানটি আমি, এই যে কর্মযোগের পন্থা, এটি আমি পূর্বে বিবর্ষাণকে দিয়েছি, সূর্যদেব বিবর্ষাণকে দিয়েছি, সূর্যদেবকে দিয়েছি। বিবর্ষাণ সেই জ্ঞানটি তার পুত্র মনুকে দান করেছিলেন, বৈবর্ষত মনু। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেছিলেন। এইভাবে রাজর্ষিদের পরম্পরায় এই জ্ঞানটি প্রবাহিত হচ্ছে। তখন অর্জুন স্বাভাবিকভাবেই প্রশ্ন করলেন যে অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবর্ষত, প্রথমে তদ্বিদা বিজানিয়া তমাদ প্রক্তবাণীতি। কৃষ্ণ, তোমার জন্ম তো সেদিন হল, অপরম ভবতো জন্ম, আর পরম জন্ম বিবর্ষত। বিবর্ষতের জন্ম তো কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে হয়েছে। তা এখন আমি কী করে বুঝবো যে তুমি বিবর্ষণকে এই জ্ঞানটি দান করেছো? প্রথমে তব বিজানিয়া তমাদৌ প্রক্তবান। তখন ভগবান বললেন যে দেখো অর্জুন, বহুবার তোমারও জন্ম হয়েছে, আমারও জন্ম হয়েছে, তবে তোমার পূর্বজন্মের কোনো কথা মনে নেই, কিন্তু আমার সেই সমস্ত কথা মনে নেই। এইখানে ভগবান জীবের সঙ্গে তার পার্থক্য স্থাপন করলেন। বহুনিয়মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তানি অহং বেদ সর্বাণি নত্তম বেক্ষ পরম। তানি অহং বেদ সর্বাণি, সেই সমস্ত জন্মে সমস্ত কথা আমার মনে আছে, কিন্তু তোমার নত্তম বেক্ষ পরম, তোমার সেগুলো কোনো কথা নেই। পূর্বজন্মের কথা কি, তুমি আগের দিন কি করেছো সেই কথাও তোমার মনে থাকে না। তারপরে ভগবান বললেন অর্জুনকে, অজপি সনব্বয় আত্মা ভূতানাম ঈশ্বর অধিষ্ঠান প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমান। এর আগের শ্লোকে ভগবান বলেছিলেন বহু নেমে ব্যতীতানি জন্মানি তবচার্য, বহু বহু জন্ম তুমি এবং আমি অতিবাহিত করেছি। তারপরেই তিনি বলছেন অর্জুন আমার জন্ম হয় না, অজ আমি, অজ আমি জন্মরহিত, আমার জন্ম। কিন্তু যদিও আমি অজ, অজ ও কিষণ অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর ও কিষণ প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায় না, আমি আমার অন্তরঙ্গ প্রকৃতির আশ্রয় নিয়ে আমি আবির্ভূত হই, সম্ভব আমি, আমি আসি, আমি নিজেকে প্রকাশ করব। কখনো আমার জন্ম হয়, আমি সাধারণ মানুষের মধ্যে জন্মগ্রহণ করি, কখনো আমার আমি সরাসরি বৈকুণ্ঠ থেকে চলে আসি, কখনো আমি আমার ব্রহ্মার নাক থেকে বেরিয়ে আসি, কখনো আমি আমার একটা স্তম্ভের মধ্যে থেকে বেরিয়ে আসি। ভগবান এইভাবে তার ইচ্ছা অনুসারে তিনি যে কোনোভাবে প্রকাশিত হতে পারেন। বৈকুণ্ঠ গজেন্দ্র মোক্ষণের সময় ভগবান কীভাবে এলেন, দ্বারকাসে চলে গোপাল গরুড় কে বিছাড়ে, তিনি দ্বারকা থেকে এলেন গরুড়ে চড়ে গজেন্দ্রকে উদ্ধার করার জন্য। আবার নৃসিংহদেবের ইয়েতে কীভাবে এলেন, স্তম্ভ থেকে প্রকাশিত হলেন। বরাহ রূপে তিনি কীভাবে এলেন, ব্রহ্মার নাক থেকে বেরিয়ে এলেন। আবার রামচন্দ্র রূপে তিনি দশরথ আর কৈকেয়ীর, দশরথ আর কৌশল্যার পুত্র রূপে আবির্ভূত হলেন। কৃষ্ণচন্দ্র রূপে তিনি দেবকী এবং বসুদেবের পুত্র রূপে প্রকাশিত। আমাদের এখানে আসতে হলে মা বাবার মাধ্যমে আসতে হয়, কিন্তু ভগবান কখনো কখনো মা বাবার মাধ্যমে আসেন, কখনো আবার সরাসরিভাবে আসেন, কখনো স্তম্ভের মধ্যে থেকে আসেন। এইভাবে ভগবান সম্ভব আমি আত্মমায়া, তার অন্তরঙ্গ প্রকৃতির প্রভাবে তিনি নিজেকে এইভাবেই প্রকাশিত করেন। তারপরে ভগবান বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতা তত্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুবর্ণ, যে যদি কেউ জানতে পারে, বুঝতে পারে, তত্ত্ব তো জানতে পারে, যথাযথভাবে জানতে পারে যে আমার জন্ম এবং আমার কর্ম দিব্য, তাহলে আর তাকে এই জড়জগতে ফিরে আসতে হয়, তাহলে তাকে এই দেহত্যাগ করার পর এই জগতে আর তাকে ফিরে আসতে হয়। তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুবর্ণ। দেখুন এই জন্ম মৃত্যুর বন্ধ থেকে, বন্ধন থেকে মুক্তি লাভের উপায় কত সরল। কেবল ভগবান, যে ভগবানের আবির্ভাব এবং ভগবানের কার্যকলাপ যে দিব্য, ভগবান যে আমাদের মতো কর্মের বন্ধনে এবং গুণের দ্বারা প্রভাবিত হয়ে আসেন না এবং কার্যকলাপ করেন না, এটা যদি আমরা তত্ত্ব তো জানতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলেই আমরা অনায়াসে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হব। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তারপরে ভগবান বললেন কেন তিনি আসেন, যদা যদা হি ধর্মস্য জানির ভবতি ধর্ম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম। ভগবান এই জগতে কেন আসেন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়। ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের প্রকাশ হয়, অধর্মের বিস্তার হয়, তখন সম্ভব আমি, সম্ভব আমি, আবার ভগবান সেই সম্ভব আমি কথাটি ব্যবহার করছে, মানে আমি প্রকাশিত হই, আমি আসি। তিনি আমাদের মতো জন্মগ্রহণ করে, তাকে আমাদের মতো জন্মগ্রহণ করতে হয় না। সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাম, এসে তিনি কী করেন, তিনি সাধুদের পরিত্রাণ করেন এবং বিনাশায় দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের দুর্জনদের বিনাশ করেন, করে তিনি সব ধর্মের প্রতিষ্ঠা করেন। তো এইভাবে ভগবদ গীতায় ভগবান প্রথমে আমাদের পরিচয়টা জানিয়ে দিলেন, তারপরে তিনি তার নিজের পরিচয়টা দান করলেন, করে তারপরে তিনি বোঝালেন যে তার সঙ্গে আমরা কীভাবে আমাদের সম্পর্ক স্থাপন করতে পারি। তিনি কর্মযোগের পন্থ বর্ণনা করলেন, এই কর্মযোগের মাধ্যমে তার আনুগত্য স্বীকার হচ্ছে, এটি প্রথম স্তর। তারপরে জ্ঞান যোগের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক স্থাপনের বা তার পরিচয় জানার পন্থ বর্ণনা করলেন, করে তারপরে তিনি বলছেন যে ভক্তি হচ্ছে তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার শ্রেষ্ঠ পন্থ। ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে ভগবান যোগের পন্থ বর্ণনা করলেন, করে তিনি বললেন যে তপঃসিদ্ধ অধিক যোগী জ্ঞানী ভ্রষ্ট মতাধিক কর্মী ভ্রষ্ট অধিক যোগী তসমাদ যোগী ভবার তিনি। তপস্বীদের থেকে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকে যোগী শ্রেষ্ঠ, কর্মীদের থেকেও যোগী শ্রেষ্ঠ। অতএব অর্জুন তুমি যোগী হও, তসমাদ যোগী ভবার তিনি। এইভাবে যোগের যোগ পন্থার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে তারপরে ভগবান কি বলছেন, যোগী নাম অপি সর্বেশাম মদগতে নান্তরাত্মনা শুদ্ধাবান ভজতে যোমাম স্বামে যুক্ত কমনা। যোগী নাম অপি সর্বেশাম, সমস্ত যোগীদের মধ্যে যিনি শ্রদ্ধাপরায়ণ হয়ে শ্রদ্ধাবান ভজতে যোমাম, যিনি শ্রদ্ধাপরায়ণ হয়ে শ্রদ্ধাপূর্বক যিনি আমার ভজনা করেন, তিনি হচ্ছেন আমার সঙ্গে সবচাইতে অন্তরঙ্গভাবে যুক্ত। মদগতে নান্তরাত মনঃ শ্রদ্ধাবান ভজতে যোমাম স্বমে যুক্ত তম মতঃ। যুক্ত, যুক্ততর, যুক্ততম, সবচাইতে ঘনিষ্ঠভাবে, সবচাইতে অন্তরঙ্গভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাটি কী, উপায়টি কী, সেটি হচ্ছে শ্রদ্ধাবান ভজতে যোমাম, শ্রদ্ধাপূর্বক ভগবানের ভজনা যিনি করেন। এই শ্রদ্ধাপূর্বক ভগবানের ভজনের নামই হচ্ছে ভক্তি। এইভাবে ষষ্ঠ অধ্যায়ের চরমে তিনি ভক্তির মহাত্ম বর্ণনা করে সপ্তম অধ্যায় থেকে তিনি ভক্তির বৈশিষ্ট্য বর্ণনা করতে শুরু করে অর্জুনকে বললেন, অর্জুন আমি তোমাকে এখন সেই জ্ঞানটি দেব যেই জ্ঞানটি লাভ করে আর কোনো কিছু জানার বাকি থাকবে না। এইভাবে তিনি সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত তিনি ভক্তির মহিমা বর্ণনা করে তিনি বললেন এই ভক্তির দ্বারাই কেবল আমাকে জানা, ভক্তামাম অভিজানাতি যাওয়ান যশ্চাস্মি তত্ত্ব। ভগবানকে প্রকৃতপক্ষে জানার একমাত্র পন্থা হচ্ছে ভক্তি। প্রথমেও ভগবান অর্জুনকে চতুর্থ অধ্যায় সেই কথাই বলেছিল যে ভক্ত সিমে সখা চেতি রহস্যম্ভি এতদুত্তম। অর্জুন, যেহেতু তুমি আমার ভক্ত, যেহেতু তুমি আমার সখা, তাই আমার যে রহস্য সেটি আমি তোমার কাছে উন্মোচন করব, প্রকাশিত করব। এইভাবে ভগবান ভগবদ্গীতায় ভক্তির মহিমা বর্ণনা করে অর্জুনকে চরমে কি উপদেশ দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম। তথাকথিত যে সমস্ত ধর্ম আছে সেই সবগুলি পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণ। পাঁচ হাজার বছর আগে ভগবান যখন অর্জুনকে ভগবদ্গীতা শুনিয়েছিলেন তখন না ছিল খ্রিস্ট ধর্ম, না ছিল ইহুদি ধর্ম, না ছিল মুসলমান ধর্ম, না ছিল জৈন ধর্ম, এগুলো বর্ণিতই ছিল। তাহলে তার ভগবান যে কি সর্বধর্মান পরিত্যাজ্য বলছেন তাতে কি বোঝাচ্ছে? তিনি বলছেন যে দেহের সম্পর্কে সম্পর্কিত যে সমস্ত ধর্ম, অর্থাৎ দেহটিকে সুখ প্রদান করার জন্য যে ধর্ম, ইন্দ্রিয় সুখ ভোগের নামে যে সমস্ত ধর্ম, সেগুলিকে পরিত্যাগ করে, পরিত্যাগ করে কেবল আমার শরণ, মাম একম শরণম, অর্থাৎ ভগবানের শরণ নেওয়াটি হচ্ছে প্রকৃত ধর্ম। এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা প্রকৃত ধর্ম নয়, এটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম, দেহ থেকে নিমিত্ত করে যে ধর্ম, দেহের ধর্ম। কিন্তু ভগবান ভগবদ্গীতায় যে ধর্মের কথা বলছেন সেটি হচ্ছে ওই দেহের ধর্মটি ত্যাগ করে আত্মার ধর্মে প্রতিষ্ঠিত, আর সেই আত্মার ধর্মটি কি? আত্মার ধর্ম হচ্ছে ভগবানের শরণাগত হয়ে শ্রদ্ধাপূর্বক ভগবানের ভজনা করা, শ্রদ্ধাপূর্বক ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কার্য করা, সেই কি হচ্ছে প্রকৃত ধর্ম বা নিত্য ধর্ম বা জৈব ধর্ম, জীবের ধর্ম, প্রকৃতি জীবের ধর্ম বা সনাতন ধর্ম। যেহেতু আত্মা সনাতন, আত্মা নিত্য, তাই আত্মার ধর্মটি অনুষ্ঠিত এবং সেটি হচ্ছে ভগবানকে ভালোবাসার ধর্ম, যাকে সরল কথায় বলা হয় ভক্তি। এইভাবে ভগবদ্গীতায় ভগবান জীবের পরিচয় জানালেন, তার নিজের পরিচয় জানালেন এবং তার সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার পন্থাটি প্রদর্শন করেছেন, আর তার বিস্তৃত প্রকাশ হচ্ছে তার পরবর্তী অধ্যায়ে। ভগবদ্গীতা যেখানে শেষ হলো সেখান থেকে শ্রীমৎ ভাগবতে শুরু হচ্ছে। ভগবদ্গীতায় ভগবানের শেষ উপদেশ মান পরিত্যাজ্য মাম একম শরণম, সর্বধর্মান পরিত্যাজ্য। আর শ্রীমৎ ভাগবতে শুরুতে কি বলা হচ্ছে? ধর্ম রচিত কৈতব অত্র পরম নির্মৎসরানাম সকা। কৈতব ধর্ম, ছল ধর্ম, কপট ধর্ম, যেগুলিকে মনে হয় ধর্ম কিন্তু আসলে ধর্ম না, সেই কপট ধর্মগুলি, ছল ধর্মগুলি যখন সম্পূর্ণরূপে বিদায় দেওয়া হয়, বাদ দেওয়া হয় এবং তার ফলে যখন পরম নির্মৎসরানাম সকা, তার ফলে যখন হৃদয় নির্মল হয়, তখনই কেবল বেদম বাস্তবমাত্র বস্তু, যে বাস্তব বস্তু পরমেশ্বর ভগবানকে জানা যায়, ভগবানকে জানার প্রকৃত পন্থা হচ্ছে এই ভগবানের শরণাগত। এইভাবে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে আমাদের শাস্ত্রে, বিশেষ করে ভগবদ্গীতা এবং শ্রীমৎ ভাগবতের মাধ্যমে এই অত্যন্ত নিগূঢ় ভগবত তত্ত্বজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান
বা দিব্য জ্ঞান প্রকাশিত হয়, সেটি গ্রহণ করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। আপনারা দয়া করে এই গ্রন্থাবলীগুলি পাঠ করবেন, আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদ বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তিনি এই ভগবত তত্ত্ব জ্ঞান অত্যন্ত সুললিতভাবে এবং সাবলীলভাবে প্রকাশ করে গেছেন। সেগুলি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, আপনারা দয়া করে সেই গ্রন্থগুলি পাঠ করুন এবং তার মধ্যে দেখুন কি এক অমূল্য সম্পদ রয়েছে। চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথাটি একটু বিচার করে দেখুন, তাহলে দেখবেন হৃদয়ে কি এক চমৎকার, হৃদয়ে কিভাবে চমৎকৃত হচ্ছে। বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আপনারা দয়া করে এই পন্থাটি অবলম্বন করুন, এটি কোনো অন্ধবিশ্বাসের ব্যাপার নয়, এটি প্রকৃত তত্ত্ব জ্ঞান লাভের পন্থা। এবং চরমে গিয়ে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি যুগ ধর্ম। বিভিন্ন যুগে বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে। কৃতে যধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়াম যজতে মক্ষ, দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ্ধরি কীর্তনা। কৃতে বা সত্যযুগে ধর্ম, যুগ ধর্ম হচ্ছে ধ্যান, ভগবানের ধ্যান। ত্রেতায়াম যজতে মক্ষ, ত্রেতাযুগের যুগ ধর্ম হচ্ছে বিষ্ণুর উদ্দেশ্যে, যজ্ঞেশ্বর বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়াম, দ্বাপর যুগের ধর্ম হচ্ছে ভগবানের পূজা। আর কলৌ তদ হরি কীর্তনা, কলিযুগের ধর্ম হচ্ছে তদ হরি কীর্তনা, সেই হরির গুণগান কীর্তনা। হরের নাম, হরের নাম, হরে নামই কেবলম, কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বলতে। এই কলিযুগে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ব্যতীত আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি। এবং সেই সেইটি মহাপ্রভু দান করে গেছেন। কলিযুগের যুগধর্ম প্রবর্তন করেছে করে শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। ইতি ষোড়শক নাম্না কলিকল্মষ নাশনম। এই ষোলো নাম সমন্বিত এই মহামন্ত্রই হচ্ছে কলিযুগের কলি নাশ করার একমাত্র পন্থা, কলিকল্মষ নাশনম। তারপরে মহাপ্রভু বললেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, এই নাম করলে তোমার সর্বসিদ্ধি হবে। সর্বক্ষণ বলবিধে বিধি না দিয়া, সর্বক্ষণ এই নাম কীর্তন করো, তাহলে আর কোনো বিধি নিষেধের বালাই থাকবে। তাই আমরা আপনাদের সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করি যে আপনারা দয়া করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন এবং সকলে মিলিত হয়ে হয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে সংকীর্তন করুন। তাহলেই আমাদের সকলেরই পরম কল্যাণ সাধিত, ব্যক্তিগতভাবে আমরা এক মহা সম্পদ লাভ করতে পারব এবং সমষ্টিগতভাবে সারা জগতের এক প্রভূত কল্যাণ সাধিত হবে।